আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ম্যানার্স। আজও ইনশাল্লাহ চমৎকার একটি বিষয় নিয়েছি, সেই বিষয় সম্পর্কে জানব। তবে আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআ ওয়াকুলু আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ তোমরা আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো এবং দুয়ার মাধ্যমে তোমরা চেষ্টা করো। আর তোমরা এভাবে বলো, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে তার প্রতি এবং তার আলে বায়াত যারা রয়েছে তাদের প্রতি দুরুদ শরীফ পাঠ করতে হবে সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত আনন্দের বিষয়, হজের মাসগুলো চলছে, শাওয়াল মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে, এখন জিলকদ মাস চলমান রয়েছে। আর জিলকদ মাসের অনেক ফজিলত রয়েছে, এর মধ্যে আমল রয়েছে, বিশেষ কিছু তাসবিহ রয়েছে, এবং বিশেষত বিশ্বের আনাচে কানাচে থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলার মহান হুকুম এটা বাস্তবায়ন করার জন্য তারা হাজির হচ্ছে। আর সকলে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে চমৎকার এক দোয়া রয়েছে, তালবিয়া যেটাকে বলা হয়, সেখানে হাজিরা বলছে এবং তারা বারবার বলছে, আল্লাহ আমরা উপস্থিত হয়েছি, আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে সেই ডাকের সাড়া যা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলিয়েছিলেন। আর সেই বলা থেকে শুরু করে এখনও পর্যন্ত মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে এবং মানুষ যাচ্ছে আর নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছে আল্লাহ তাআলার দরবারে। তো এই মাসে আমাদের জন্য কী করণীয় রয়েছে? সর্বপ্রথম হচ্ছে যে মহান রবের যে আদেশগুলো রয়েছে, বিধানগুলো রয়েছে, সেগুলোকে যথাযথভাবে পালন করা। মানুষ আল্লাহ তাআলাকে কীভাবে মান্য করে, নিজের ধন সম্পদ পরিবার পরিজন সব কিছু রেখে মক্কা মদিনায় চলে যাচ্ছে, সেখানে গিয়ে ইবাদত করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছে, এবং হজের যে মানাসিকগুলো রয়েছে সেগুলো তারা পালন করছে। হজের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো অনেক ক্ষেত্রে কিছুটা কঠিন রয়েছে, তারপরও মানুষ কিন্তু পিছপা হয় না, অর্থ খরচ করে সেখানে যাচ্ছে, সেই বিধানগুলো পালন করছে। কেন? আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে যায়। আমরা যারা যেতে পারছি না বা যাদের সামর্থ্য হয়নি, তো আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদের জন্য কিছু ফজিলত রয়েছে। আমরা চাইলে কিন্তু সেই ফজিলতগুলো, সেই কাজগুলো করে আমরা সওয়াবের বাগিদার হতে পারি। তো সেই বিষয়গুলোর মধ্য হতে অন্যতম একটি বিষয় সেটা হচ্ছে নামাজ। নামাজের যে অক্ত রয়েছে তার প্রতি যত্নশীল হওয়া, এই বিষয় নিয়ে আজ ইনশাল্লাহ আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের খালিদ আত্তারি মাদানী ভাই, মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। ইনশাল্লাহ আপনার থেকে এই বিষয়ে আলোচনা শুনব। আমাদের দর্শক শ্রোতা তারা হয়তো অনেক মাদানী ফল আপনার থেকে নিবে এই মাসে, বা নামাজ সম্পর্কে আমাদের কী করণে রয়েছে সে বিষয়গুলো ইনশাল্লাহ জানব। এর পাশাপাশি আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবারক ভাই আত্তারি মাদানী, তার কাছ থেকে আমরা প্রথমত একটি হামদে বাড়ি তালা শুনব। এরপর ইনশাল্লাহ হজের মাস যেহেতু চলে এসেছে এবং হাজিরাও যাচ্ছে, ইতিমধ্যে অসংখ্য হাজি বাংলাদেশ থেকেও রওনা হয়েছে, হজ সম্পর্কে ইনশাল্লাহ আমরা কালাম শুনব। আমাদেরকে হামদে বাড়ি তালা শুনিয়ে দিন।
رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله 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 هو الله الله هو الله الله هو الله بولو الله هو الله الله هو الله دیکھتے چاہے دوئے تو میں سبحانہ ہوں کورے ذکر شعبے اللہ ہوں اللہ ہوں دیکھتے چاہے دوئے تو میں سبحانہ ہوں کورے ذکر شعبے اللہ ہوں اللہ ہوں بھولے نی بھول بولا خدا تو میں کو মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 اللہ 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জল্লা জালালুহু আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ
আলহামদুলিল্লাহ জিলকদ মাস চলছে জিলহজ যখন হজের বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে দেখতে পাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে তখন আলোচনা আরও বৃদ্ধি পেতে থাকবে হজ সম্পর্কে এবং আল্লাহ তাআলার জিকির সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে হাজির হওয়া সেখানে হাজীগণ যাবেন সালাতু সালাম দিবেন তো এই দৃশ্যগুলো যখন বেশি আসতে থাকবে তখন জিকিরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরও বাড়তে থাকবে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো একটা রুটিন বানিয়ে নিই যে এই দিনগুলো আসলে কীভাবে অতিবাহিত করা যায় যারা হাজি সাহেব রয়েছেন তারা তো একটা রুটিনের মধ্যে এই সময়গুলো অতিবাহিত করবেন তো আমাদের কী করণীয় রয়েছে আমরাও যেন একটা রুটিন বানিয়ে নিই সেই তাহাজ্জুদ থেকে শুরু করে ফজর তারপরে কুরআন তিলাওয়াত এভাবে যদি আমরা রুটিন বানাতে সক্ষম হই তাহলে আশা করা যায় তারা যে ইবাদত করবে সেই ইবাদতের সাথে নিজেদের ইবাদতকে মিলিয়ে উসিলা বানিয়ে যদি আমরা দোয়া করতে পারি তাহলে আল্লাহ তাআলা চাইলে আমরাও সওয়াব পাব এবং প্রকৃত বিষয় তো হচ্ছে আসলে নিয়তের উপর বান্দার আকাঙ্ক্ষার উপর তার চাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আমরা সেইভাবে চেষ্টা করি ইনশাআল্লাহ আজ যে বিষয়ে আমরা নিয়েছি তা হচ্ছে নামাজে রক্তের প্রতি যত্নশীল হওয়া এই বিষয়ে ইনশাআল্লাহ তো আলোচনা শুনব খালিদা তানি মাদানী ভাই থেকে যে এই বিষয়ে কোরআন হাদিস এবং বুজুর্গানে দিন যারা রয়েছে অসংখ্য ঘটনা অসংখ্য নির্দেশ আমরা পেয়ে থাকি তো আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের ব্যাপারে কী বলবেন নামাজের প্রতি কীরকম যত্নশীল হওয়া এবং নামাজের রক্তের যে বিষয়টা রয়েছে সেই ব্যাপারে কীরকম যত্নশীল হওয়া উচিত। তার আগে দুই একটি বিষয় বলি খালিদ ভাই, যে প্রতিটি জিনিসের গুরুত্ব তার আনুষাঙ্গিক বিষয়ের প্রতি, আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে আসলে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। যেমন হজ চলছে, হজকে কেন্দ্র করে মানুষের যে প্রস্তুতি, যাবে তার কেনাকাটা রয়েছে, টাকা পয়সা জমানো, পরিবারকে চালানো, তারপর সেখানে গিয়ে কুরবানি, এই অসংখ্য বিষয় রয়েছে, সাঈ রয়েছে, আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং বারংবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকা, একবার একটা পরিবেশ তৈরি হওয়া, পুরো পৃথিবী জুড়ে একটা পরিবেশ তৈরি হয়, তো এর মাধ্যমে বোঝা যায় যে হজ কতটা গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে যদি আমরা নামাজটা দেখি, নামাজের যে আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে তখন বোঝা যায় যে নামাজ আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম, কিন্তু সেই হুকুমটা যেইভাবে আপনি মন চায় সেভাবে করে নেবেন সেটা হবে না। এর জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, সেই শর্তগুলো আগে পাওয়া যেতে হবে। তারপরে নামাজের কিছু ফরজ রেখেছেন, তারপর আবার আরও বিষয়, পবিত্রতার বিষয় রয়েছে এখানে, সকল কিছু বিষয়। এটা আমাদেরকে বোঝায় যে আসলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আসে যে নামাজের ওয়াক্তের প্রতি আরও যত্নশীল হওয়া। যখন ওই বিষয়ের প্রতি আমরা যত্নশীল হব তখন নামাজটা আমরা যথাযথভাবে আদায় করতে পারব। তো এই বিষয়টা সম্পর্কে কোরআন হাদিস এবং বুজুর্গানে দিন তাদের কী পাওয়া যায় এবং কোরআন হাদিসে কী বলা হয়েছে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একজন বান্দার ঈমান আনার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকীদা বিশ্বাস সেগুলো ধারণ করার পর, লালন করার পর, আল্লাহ তাআলা বান্দার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ যে ইবাদত ফরজ করেছেন তা হলো নামাজ। এটা আমাদের সবারই জানা।
জি,
কেননা আমরা পড়েছি কিতাবের মধ্যে যে আল্লাহ তাআলা যখন রোজা ফরজ করার ইচ্ছে পোষণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরিফ রেখেছিলেন, হয়তো সফরে নয়তো মানে শহরেই ছিলেন, সফরে যান নাই, অথবা রাতে অথবা দিনে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনায় এই জন্য বিভিন্ন সূরা মক্কি, মদনী, সাফারি, হাদরি ইত্যাদি হয়ে থাকে, লাইলি, নাহারি, সাইফি, শীতাই, ঠান্ডাকালে, গরমকালে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার জন্য হুকুম আহকাম জমিনে পাঠালেন।
জি,
রব তাবারাকা ওয়া তাআলা যখন এই যাকাত ফরজ করার ইচ্ছে পোষণ করলেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের প্রতি ওয়াহি প্রেরণ করার ইচ্ছে পোষণ করলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে, তিনি জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই হুকুম আহকাম পাঠিয়ে দিলেন।
জি,
হজ ফরজ করার ইচ্ছে পোষণ করলেন, সেটাও আয়াত নাজিল করলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ছিলেন।
জি,
কিন্তু নামাজের ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখিত ছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার যে কুফফার অমুসলিম যারা অবিশ্বাসী ছিল তারা বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল, সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কারণে খুবই দুঃখিত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিদারের জন্য ডাকলেন।
জি,
আর আমরা জানি যখন কোনো ব্যক্তিকে আমরা দাওয়াত দেই, ইনভাইট করি, তাহলে তার দাওয়াত দেওয়ার সময় আমরা এটাও খেয়াল রাখি যে কোন সময় ডাকলে আমার তার ক্ষেত্রে মানে সুধারণাটা বেড়ে যাবে, বা আমি যে তাকে ভালোবাসি এই জিনিসটা আরও বেশি
প্রকাশ পাবে,
পাকাপোক্ত হবে, মজবুত হবে এবং এটা প্রকাশ পাবে মানুষের মাঝে।
জি,
তো সেভাবে প্ল্যান করে, প্ল্যান করার পর তাকে সেভাবে ইনভাইট করে, এবং ইনভাইট করার সময় যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করে,
জি,
যেন সে কষ্ট না পায়, আমার এখানে আসার পর যেন খুশি হয়ে যায়, এবং আমি তাকে কোনো গিফটেরও ব্যবস্থা করব যেন সে আরও বেশি খুশি হয়ে যায়। এরকম আমরা বাহ্যিকভাবে দুনিয়ার দিক থেকে করে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখিত ছিলেন আল্লাহ তাআলা নিজের দিদারের জন্য ডাকলেন। ভালো জানে। তো এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াসালামের উপর নামাজ ফরজ করার ইচ্ছে পোষণ করলেন, উম্মতকে নামাজ দেওয়ার উপহার দেওয়ার ইচ্ছে পোষণ করলেন,
আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামকে জমিনে না রেখে নিজের কাছে ডেকে নিলেন, দিদার দান করলেন, উপহার স্বরূপ নামাজ প্রদান করলেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামকে খুশি করার জন্য, রাজি করার জন্য। তো নামাজ কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা এতটুকু বুঝতে পারি যে অন্যান্য হুকুম আহকাম দুনিয়াতে পাঠালেন, কিন্তু নামাজের জন্য আপন হাবিবকে নিজের কাছে ডেকে নিলেন। অতএব আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই নামাজের ব্যাপারে বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, এই নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে পাকের মধ্যে এই নামাজের ব্যাপারে, যারা নামাজ আদায় করে, যথাসময়ে আদায় করে, তাদের ব্যাপারে ফজিলত এবং জান্নাতে সুসংবাদও দিয়েছেন, এবং যারা নামাজ আদায় করতে অলসতা করে, যারা নামাজ আদায়ে হীনমন্যতার পরিচয় দেয়, অলসতার পরিচয় দেয়, তাদের ব্যাপারে শাস্তিরও কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। তার মধ্যে থেকে দু একটি কথা আমি বলার চেষ্টা করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমে একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, তারপর যখন তোমরা নামাজ পড়ে নেবে তখন দাঁড়িয়ে, বসে এবং কাত হয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করো। এরপর যখন তোমরা শান্ত ও নিরাপদ হবে তখন নিয়ম অনুযায়ী নামাজ আদায় করো, নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর নির্ধারিত সময়ে ফরজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নামাজের কথা ইরশাদ করার পর একটি কথা উল্লেখ করেছেন, সেটা কিতাব বা মওকুতা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন এবং নামাজের ব্যাপারে কতটা ফজিলত এসেছে, ওলামা ইকরাম বর্ণনা করেন যে নামাজ কায়েম করা বা যথাসময়ে আদায় করা, এর কয়েকটা হক রয়েছে। যেমন নামাজের বাহ্যিক এবং আভ্যন্তরীণ সকল হকগুলো আদায় করে নামাজ আদায় করা। তাফসীরে বাইদাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নামাজের বাহ্যিক হক হলো সব সময় নির্ধারিত সময়ে নিয়মিতভাবে নামাজ আদায় করা, নামাজের সুন্নত, নামাজের ফরজ এবং মুস্তাহাব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা, এবং নামাজ নষ্টকারী মুফসিদাতে সলা এবং মাকরু বিষয় থেকে বিরত থাকা। ঠিক তেমনইভাবে নামাজের অভ্যন্তরীণ হক হলো মানুষ যেন নিজের অন্তরকে আল্লাহ ব্যতীত অন্য সব চিন্তা ভাবনা থেকে মুক্ত করে সম্পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর দরবারে উপস্থিত হয় এবং তার দরবারে দোয়া, নিবেদন ও মুনাজাতে নিমগ্ন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর যে নামাজটা ফরজ করেছেন নির্ধারিত সময়ে আদায় করার কথা বলা হয়েছে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও এক জায়গায় ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের নামাজসমূহের হেফাজত করে। আর নামাজসমূহের হেফাজতের অর্থই হচ্ছে গিয়ে যথাসময়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই সময়ে যেই নামাজের কথা যতটুকু কথা বলা হয়েছে ততটুকু যেন বান্দা আদায় করে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনের গুণগুলো বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুমিনুনের মধ্যেই ইরশাদ করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, অর্থাৎ তারাই হলো উত্তরাধিকারী, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, তারা সেখানে চিরকাল থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে, শত শত জায়গার মধ্যে নামাজের ব্যাপারে বলা হয়েছে। তো এই নামাজ যথাসময়ে আদায় করা এতটাই গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে যদি আমরা দেখি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 20,000 নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, শবে মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহেরি হায়াতে, অর্থাৎ দুনিয়াতে যে 63 বছর বয়স হায়াত পেয়েছিলেন, 11 বছর 6 মাসের মধ্যে প্রায় 20,000 নামাজটি আদায় করেন। তার মধ্যে তিনি 500টি জুমার নামাজ আদায় করেন এবং 9টি ঈদের নামাজ পড়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন থেকে নামাজ দেওয়া হয়েছিল তখন থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজটাকে ছেড়ে দেন নাই।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজের প্রতি যে ভালোবাসাটা, সেটা কিন্তু আমরা একদম যে পৃথিবী থেকে যখন তিনি পর্দা গ্রহণ করবেন এর আগ মুহূর্তে যে ঘটনাগুলো আমরা পাই, তো নামাজের প্রতি আমাদেরকে যে দরস দিয়ে গিয়েছেন, বারবার তাকিদ দিয়ে বলেছেন যে নামাজ নামাজ নামাজ, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, হাঁটতে পারছেন না, তারপরও সাহাবায়ে কারামের কাঁধে ভর দিয়ে মসজিদে প্রবেশ করা, মসজিদে যাওয়া, এটা আমাদেরকে শিক্ষা দেয় যে নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কত বড় এক বিধান, কত বড় এক দায়িত্ব এই উম্মতের জন্য। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদও করেছেন যে একজন মুমিন আর একজন যে মুমিন নয়, একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে অন্যতম পার্থক্যের এক মানদণ্ড হচ্ছে এই নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে নামাজের ফরজ, নামাজের সুন্নত এবং নামাজের যে আদবগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে আদায় করে সে হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। তো নামাজের সাথে মুমিন এবং মুমিন না হওয়া এর একটা সম্পর্ক রয়েছে। আর এই নামাজ কোরআনে পাকের মধ্যে রয়েছে যে নামাজ তাদের জন্যই ভারী হবে যারা হচ্ছে অলস, যারা প্রকৃতপক্ষে মুমিন ওই যে ক্যাটাগরি রয়েছে সেখানে পৌঁছাতে পারে না, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো বলা হয়েছে। আর আপনি যে বিষয়টা আয়াত বললেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা, এর তাফসিরের মধ্যে, এর ব্যাখ্যার মধ্যেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে। তিনি যখন এই আয়াত বলা হলো তখন তিনি বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা যখনই কোনো বিধান বান্দাকে দিয়েছেন তার সাথে একটা সময়ের সম্পর্ক জুড়ে দিয়েছেন, একটা গণ্ডির মধ্যে বিষয়টাকে রেখেছেন। অনুরূপভাবে নামাজের ক্ষেত্রে নামাজ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপর নির্দিষ্ট একটি সময়ের সাথে রয়েছে। তো এই নামাজের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে। তারপরও এর আগের যে অংশটুকু রয়েছে যে অন্যান্য বিধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্টারনেটিভ কিছু থাকে যে এটা না হলে ওইটা ওইভাবে করো, তবে নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বান্দার হুশ আছে, বান্দার আকল আছে, ততক্ষণ পর্যন্ত এই বিধান তাকে পালন করতেই হবে এবং তার জন্য ফরজ হচ্ছে ওই সময়ের মধ্যে যে সময়ের সাথে আল্লাহ নামাজটাকে জুড়ে দিয়েছেন। এবং যেহেতু মেরাজের আলোচনাও আসছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় গিয়ে এই বিধানটা দেওয়া হয়েছে, পুরস্কারটা দেওয়া হয়েছে, শুধুমাত্র যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে এমন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমাদেরকেও দেওয়া হয়েছে। এবং এই জন্যই তো বলা হয়েছে যে আসসালাতু মিআরাজুল মুমিনিন, এবং সকল মুমিনের মধ্যে চলে আসছে যে মুমিনের জন্য মেরাজই হচ্ছে নামাজ। তো এই যে আয়াত রয়েছে যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে হে হাবিব আকিমিস সালাত, কখন? লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যে সূর্য ঢলে পড়া থেকে রাত হওয়া পর্যন্ত, ও কুরআনাল ফাজর, এবং ফজরের যে কোরআন রয়েছে তো ফজরের নামাজ। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তো ইজমালিভাবে বলা হচ্ছে যে সূর্য ঢলে পড়া থেকে রাত পর্যন্ত নামাজ রয়েছে এবং ফজরে অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগে নামাজ রয়েছে। তো পরবর্তীতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম এর মাধ্যমে পরিপূর্ণভাবে নামাজের সময়টাকে বলা হয় যে কখন কোন নামাজ রয়েছে এবং সাহাবা একরামকে শেখানো হয়। এক সাহাবী রসুল যখন আসেন যে বলেন যে নামাজ কীভাবে পড়বো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জোহরের সময় হলো আজান দিতে বললেন, তো এই বিস্তারিত এক হাদিস রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি অধ্যয়ন করি, কোরআনে পাক যদি আমরা দেখি, তো আমরা দেখব যে সময়ের সাথে নামাজটাকে জুড়ে দেওয়া হয়েছে, সময়ের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে বলা হচ্ছে। আর একটি যে যদি বলি যে ইসলামের ব্যাপারে তো বলা হচ্ছে যে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। দুনিয়ার যে কোনো কাজ যেটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে একটা রুটিনের সাথে করা হয়।
অবশ্যই
যে কোনো আপনি স্ট্যান্ডার্ড ভালো উন্নত রাষ্ট্রে চলে যান, সেখানে কাজ দেখবেন যে কী রয়েছে, গুছানো রয়েছে, সময়ের সাথে জুড়ে দেওয়া। অনুরূপভাবে ইসলাম তো সবচেয়ে স্ট্যান্ডার্ড, তো ইসলামের সবচেয়ে বড় বিধান কালেমার পর, ইমান আনার পর সবচেয়ে বড় বিধান হচ্ছে নামাজ। তো এটার একটা সময় থাকবে না, একটা রুটিন থাকবে না, একটা শিডিউল থাকবে না, এটা তো হতে পারে না। আর যদি আমরা স্ট্যান্ডার্ড একটা ধর্মের মধ্যে আছি অর্থাৎ ইসলামের মধ্যে আছি, তো আমি যদি ব্যক্তি হিসাবে আরও নিজেকে স্ট্যান্ডার্ড বানাতে চাই, আমি যদি নিয়ম অনুবর্তিতা হতে চাই, নিয়ম মাফিক কাজগুলো করতে চাই, হ্যাঁ, আমি যদি যদি একজন দায়িত্ববান ব্যক্তি হতে চাই, তাহলে নামাজ কিন্তু আমাদেরকে সেই বিষয়গুলো শেখায়।
সময়ের গুরুত্ব যদি
সময়ের গুরুত্ব কিন্তু নামাজ আমাদেরকে শেখায়। তো এত চমৎকার এক বিষয় রয়েছে, যদি আমরা নামাজকে নিয়ে একটু ভাবি, চিন্তা করে এবং নামাজ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা শুরু করি, আশা করি আমরা একটি প্রপার শিডিউল অনুযায়ী জীবন অতিবাহিত করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সাথে আছেন মোবারক ভাই, এই মুহূর্তে তার থেকে একটি আমরা নাতি রাসুল শুনব, যে আমাদেরকে একটি নাতি রাসুল শুনিয়ে দিন।
صلي على محمد
صلی علی حبیبنا صلی علی محمد اے جذبہ عشق تو نے بڑا مرتبہ دیا مجھ کو در رسول کا منگتا بنا دیا کوئی خواجہ بنا دیا کوئی داتا بنا دیا خالق نے اپنے بندوں کو کیا کیا بنا دیا ان کے نوازشوں کا میں کیسے کروں شکر ادا خیرات لینے آئے تھے سلطان بنا دیا صلی اللہ علیہ رسول اللہ وسلم علیکیا حبیب اللہ. آشا جے منے آمیو ہو جے جابو بڑو آشا جے منے آمیو ہو جے جابو کادی بوشے نے جو نے آمیو ہو جے جابو کادی بوشے نے جو نے آمیو ہو جے جابو نائی کونو شمبولا کونو شمبولاوار آمی کے مونے جابو بڑو آشا جے مونے آمی یو ہو جے جابو بڑو آشا جے مونے آمی یو ہو جے جابو موقع گیے قربو آمی کعبہ روتا واف کعبر شمنے کیندے چائی بو گونا ماف موقع گیے قربو آمی کعبہ روتا شمنے کیندے کیندے چائی بو گونا ماں مورے ڈاکوں ہے خدا مورے ڈاکوں ہے خدا میو کعبہ دیکھ بو بڑو آشا جے مونے آمی یو ہو جے جابو بڑو آشا جے مونے آمی یو ہو جے جابو شادا احرام پوڑے آمی جابو عرفات شادا احرام پوڑے آمی جابو عرفات شیخ آئے گیے মতির বেশে করব মোনাজাত, সে থাই গিয়ে ফকির বেশে করব মোনাজাত। সেই দিন কবে আসবে সাজে মনে আমি যে যাব, বড় আশা যে মনে আমি যে যাব, কাঁদি বসে নির্জনে আমি যে যাব, নাই কোনো সম্বলামার, নাই কোনো সম্বলামার, আমি কে মনে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমি হজে যাব।
কত চমৎকার কালাম আমরা শুনলাম। আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা যে কবে যাব, এই চোখ দিয়ে আল্লাহ তাআলার সেই ঘর দেখব, যেই ঘরের ব্যাপারে এত এত মর্যাদা রয়েছে, যে ঘরের আলোচনা স্বয়ং রব তাআলা কোরআনের পাকের জায়গায় জায়গায় করেছেন, যেই ঘরে অসংখ্য আমাদের বুজুর্গানে দিন উপস্থিত হয়েছেন, তাদের জীবনী যখন অধ্যয়ন করি তখন এই ঘরের সাথে কত চমৎকার চমৎকার জীবনী, কত চমৎকার চমৎকার ঘটনা আমরা শুনতে পাই। হ্যাঁ, অসংখ্য ব্যক্তির ঘটনা এরকম রয়েছে যাদের তাকদীর খুলে গিয়েছে সেখানে যাওয়ার কারণে, তো সেই জায়গায় কে না যেতে চায়। আর এর মধ্যে তো আমাদের ইসলামের কত ইতিহাস জড়িয়ে রয়েছে, সেখানে যাওয়া এটা প্রত্যেক মমিনের এক আকাঙ্ক্ষা। আমাদের উচিত রবের কাছে দোয়া করা, টাকা পয়সা হয়তো নেই, সামর্থ্য হয়তো নেই, তবে রব তাআলা যদি ডেকে নেন, ডাক দেন, যদি তাকদীরে লিখে থাকেন, তাহলে ব্যবস্থা কোনো না কোনোভাবে তো হয়েই যায়। তো আমাদেরও চেষ্টা করা উচিত নামাজের পর দোয়া করা, প্রার্থনা করা, মনে আকাঙ্ক্ষা রাখা যে জীবনে কোনো না কোনো ভার যেন আল্লাহ পাক এই ঘরের জিয়ারত তাওয়াফ করার এবং তার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দান করেন। আমরা শুনছিলাম নামাজের যে ওয়াক্ত রয়েছে আর প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে, এই সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। বিশেষত কোরআনে পাকের ওই যে আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন নামাজের প্রতি এবং নামাজের রক্ত যে রয়েছে এর প্রতি এখানে গুরুত্ব রয়েছে। বিশেষত জুমার দিনের যে বিষয়টা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয়। বিশেষত আল্লাহ পাক জুমার দিনের যে রক্ত রয়েছে, আজানের সময় রয়েছে, আজান হলে বান্দার কী করণীয় রয়েছে সে বিষয়ে এখানে ইরশাদ করেছেন ইমানদেরকে। ইমানদার যারা রয়েছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, হ্যাঁ, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে নামাজের জন্য, ফাসআউ ইলা যিক্রিল্লাহ, তো আমার যে জিকির রয়েছে তথা নামাজ রয়েছে এর দিকে তোমরা দৌড়ে এসো। অনুরূপভাবে আল্লাহ তাআলা পাঁচক্ত নামাজ যেখানে রয়েছে সে ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, এখানেও কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন যে ইমানদারগণ তোমাদেরকে যেন যে লা তুলহিকুম, তোমাদেরকে ধ্বংস না করে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, বা গাফিল না করে তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্পদ কী থেকে, আন যিক্রিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে। ওমাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি কেউ ধন সম্পদ, সন্তান সন্ততি এই বিষয়গুলোর কারণে জিকির থেকে গাফিল থাকে, তাহলে এই বিষয়টা কারণে ফাউলাইকা হুমুল খাসিরুন, তে ধ্বংসপ্রাপ্ত যারা রয়েছে, ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই যে আয়াত রয়েছে, এই আয়াত আমাদেরকে কী শিক্ষা দেয়, নামাজের প্রতি কীরকম আমাদের গুরুত্ব দিতে হবে, এবং সর্বোপরি টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি এই জিনিসগুলোর কারণেই কিন্তু আমরা অনেক সময় নামাজের যে সময় রয়েছে, নামাজ রয়েছে, এর প্রতি অবহেলা করি। তো এ ব্যাপারে আপনার কি অভিমত রয়েছে, কী করা উচিত এবং এই আয়াতের প্রতি আমাদের কী গুরুত্ব দেওয়া উচিত?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে বান্দা কোন কোন বিষয়ের কারণে গাফেল হতে পারে রবের জিকির থেকে, তো যেভাবে জুমার ক্ষেত্রে আপনি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াজারুল বাই, তোমাদের কেনা বেচা বন্ধ করে দিতে হবে। আর এটা হচ্ছে জুমার প্রথম আজান থেকেই। আমরা অনেক সময় মনে করি জুমার আজান তো হয়ে গিয়েছে, ইমাম সাহেব বয়ান করছেন, এরপরে আবার দ্বিতীয় আজান হবে, আবার খুতবা, এরপর নামাজ। ব্যাপারটি এমন নয়। মুফতিয়া দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মুফতি কাসিম আত-তারি দামাত বারকাতুহুল আলিয়া তিনি তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে উল্লেখ করেন যে প্রথম আজান থেকেই কেনাবেচা বন্ধ করে দেওয়াটা আবশ্যক, যেন মা বান্দা রবের দিকে আসতে পারে। কেননা রব তবারক ওয়া তাআলা এখানে বলেছেন না, ফাসাউ, তোমরা দৌড়াও, তোমরা তাড়াতাড়ি যেন রবের নামাজের দিকে চলে আসো। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সাবধান করছেন যে রবের জিকির থেকে, রবের নামাজ থেকে তোমাদের ফ্যামিলির ব্যস্ততা, তোমাদের ধনসম্পদ এর চাহিদা, এটার অর্জন করা, আরও চাই আরও চাই, তো এই বিষয়টা যেন রবের জিকির থেকে গাফিল না করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোনো জায়গায় এরকমও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে গিয়ে ওয়াইল নামক এই উপত্যকা তাদের জন্য যারা নামাজ আদায় করে। আচ্ছা, কেমন নামাজ আদায় করে? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যথাসময়ে আদায় করে না, নামাজের সময় পার হয়ে গিয়েছে এমন অবস্থায় তারা ওই নামাজটা আদায় করে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতের মধ্যে বলেছেন না যারা নামাজ আদায় করে তাদের জন্য ধ্বংস, এখানে একটা বিষয় আমাদের বোঝার আছে, যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে এখানে বলা হয় না। যারা নামাজ পড়ে না তাদের জন্য তো আছেই শাস্তি, কিন্তু যারা নামাজ পড়ে যথাসময়ে পড়ে না, কাজা করে পড়ে, নির্ধারিত যে সময়টা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পাঁচ ওয়াক্ত নামাজ পুরো ২৪টা ঘন্টার মধ্যে, এই নির্ধারিত সময় ব্যতীত যারা আদায় করে তাদের জন্য হচ্ছে গিয়ে ওয়াইল নামক এই জাহান্নামের একটি উপত্যকা, যেখানে যা থেকে জাহান্নাম নিজে আশ্রয় প্রার্থনা করে রবের কাছ থেকে। তো এত কঠিন শাস্তি যারা নামাজ কাজা করে বা নামাজ যথাসময় আদায় করে না তাদের ব্যাপারে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটি জায়গায় সূরা হুদের আয়াত নং ১১৪-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। অর্থাৎ, আর তুমি নামাজ কায়েম করো দিনের উভয় প্রান্তে, সকাল ও সন্ধ্যায় অর্থাৎ, এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎকর্মসমূহ অসৎকর্মসমূহকে মুছে দেয়, এটি উপদেশ উপদেশ গ্রহণকারীদের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাস্টে বলেছেন না, এটি উপদেশ কাদের জন্যে, যারা উপদেশ গ্রহণ করতে চায়। এখন কারা উপদেশ গ্রহণ করতে চায় এটাও আমাদের একটু ভাবনীয় বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতগুলো শুনে যদি আমরা উপদেশ গ্রহণ না করি, শুধুমাত্র শুনলাম, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, যখন আমরা এই আয়াতগুলো শুনছি আমাদের অন্তর কাঁপছে, আমরা রব তবারক ওয়া তাআলা ভয়ে কম্পন সৃষ্টি হচ্ছে, কিন্তু আবার যখন আমরা এই জিনিসগুলো শোনা থেকে কিছুক্ষণ সময় পার হয়ে গিয়েছে, আবার গুনাহের আড্ডায় চলে যাচ্ছি, আবার গুনাহে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, তো বলা হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন রবের ভয়, যে যখন আয়াত শুনে, যখন কথা শুনে, তখন হচ্ছে কী করে, ভয় করে, বিরত থাকে, কিন্তু পরবর্তীতে যখন তারা একা হয়ে যায় তখন আবার শয়তান তাদেরকে গাফেল করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন, নিশ্চয় এটি অনেক বড়, বান্দা এটা অনেক বড় একটি কাজ, কিন্তু যারা রবকে ভয় করে, যারা খুশু খুজু সহকারে নামাজকে আদায় করে, তখন তাদের জন্য এটা সহজ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলছেন, তোমাদের উপর নামাজ ফরজ করলাম, যথাসময়ে আদায় করো, আদায় না করলে এটা শাস্তি, আদায় করলেও উপহার রয়েছে, জান্নাত রয়েছে, এবং সাথে সাথে এটাও বললেন যে এটা অনেক ভারী হবে তোমাদের জন্য, অতএব তোমাদেরকে আগেই সাবধান করে দিলাম, তোমরা এই নামাজকে যথাসময়ে আদায় করবে, এটা হচ্ছে খুশু খুজুর অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম এটার ব্যাখ্যার মধ্যে এটিও লিখেছেন যে যথাসময়ে নামাজকে আদায় করা, কেননা যখন নামাজটা আপনি কাজা করতে করতে এটা ভারী বেশি হয়ে যাবে না, তখন আপনি এটাকে আদায় করতে পারবেন না, শয়তান বলবে আরে এতদিন তো তুমি নামাজ পড়ো নাই, কী হয়েছে, রবের তো গজব আসে নাই, রব তো তোমাকে জমিন ফেটে দিয়ে ভেতরে তো নিয়ে নেয় নাই। তো
এভাবে চালাও কত যতদিন চলে। এখন তো আমরা যুবক, এখন একটু আমাদের খেলাধুলার বয়স, একটু ঘোরার বয়স, এখন তো নামাজ রোজা এরা তো হুজুরদের কাজ, এরা হুজুররা করবে, যখন বৃদ্ধ হয়ে যাব তখন যাব। এভাবেও নামাজটা তার জন্য ভারী হয়ে যাবে, এভাবে সে মৃত্যুর কোলে একদিন ঢলে পড়বে।
খুবই চমৎকার আপনি বিষয় বলছিলেন যে অনেক সময় আমরা এরকমটা করি, আচ্ছা সময় তো এখনো হয়নি, আমি তো এখনো টকবগে যুবক রয়েছি, বৃদ্ধ বয়সে নামাজ পড়বো। আমরা তো দেখেছি মসজিদের মধ্যে বৃদ্ধরা যায়, এখন তো রং তামাশা, খেলাধুলা করা, বন্ধুদের নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া, আড্ডা করা, এই বিষয়গুলো আমরাই কিন্তু আবার সেই নিউজগুলো দেখি যে আজ অমুক যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখি কিন্তু আমরা তার থেকে শিক্ষা নেই না। বিষয়গুলো ইতিহাসের ব্যাপারে একটা বলা হয় না কথা, যে ইতিহাস কিন্তু বারবার রিপিট হয়। ইতিহাসের এমন অসংখ্য ঘটনা আপনি পাবেন যে বারবার রিপিট হচ্ছে, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। অনুরূপভাবে আমাদের দৈনন্দিন জীবনেও অনেক এরকম বিষয় রয়েছে বা আমাদের চারপাশে হচ্ছে, যেগুলো হচ্ছে তো কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। আমি মনে করছি এটা আমার জন্য নয়, এটাও যদি ঘটে তাহলে পাশের বাড়ির অমুক ব্যক্তির জন্য ঘটবে, আমার জন্য আর ঘটবে না। না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে অসংখ্য দৃশ্য এরকম যে কয়েক সেকেন্ড আগেও তার শরীরের জোর এরকম ছিল, কয়েক সেকেন্ড পরে সে মাটিতে লুটিয়ে পড়েছে।
অবশ্যই
কীভাবে হচ্ছে তো এগুলো না, আমার চোখের সামনে হচ্ছে, আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে, এখন তো আমরা বিভিন্নভাবে পুরো পৃথিবীর খবর হাতের নাগালে দেখতে পাচ্ছি। তো আমরা কেন এমনটা করছি? আজই আমরা শুদ্ধ হয়ে যাই, আজই আমরা রবের দরবারে আসি। আবার অনেক সময় দেখা যায় অনেক মানুষ পোস্ট করে, বিভিন্নভাবে লেখালেখি করে যে রবের দরবারে ধন্না দেওয়া, তার দরবারে উপস্থিত হওয়া অনেক কষ্ট আপনার মনে, গিয়ে সিজদা দেন। যত দীর্ঘ আপনার সিজদা হবে, মনের ভারী, মনের বোঝাটা তত কম হবে, হালকা হবে। যারা অ্যাপ্লাই করে, যারা বিপদে পড়ার পর রবের দরবারে যায়, তাদের অনুভূতিগুলো কিন্তু এরকম। আমাদের আউলিয়া কেরাম যারা ছিলেন তারা সুখে দুঃখে হাসি খুশিতে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, খুশিতেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, দুঃখেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। খুশিতেও রবকে ডেকেছেন, দুঃখের মধ্যেও ডেকেছেন, যার কারণে তারা আজও পর্যন্ত জীবিত রয়েছে। যে এই বিষয়ে আমরা অনেক সময় শুনি না যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা তো বিদাত, ওইটা তো বিদাত হয়ে যাবে। তো শেখ আজিল্লা শেখ আবু তালিম মাকি রহমতুল্লাহ তাআলা আলাই কুতুল কুলুব যিনি লিখেছেন, তিনি ওই কিতাবের মধ্যে লিখেছেন যে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে বিদাত আসে, বিদাত তো শুনি, প্রথম বিদাত কোনটি? তো তিনি সেটাকে জাস্টিফাই করেছেন লিখেছেন যে উম্মতের মধ্যে সর্বপ্রথম বিদাত হচ্ছে জুমার নামাজে দেরি করে উপস্থিত হওয়া। তো তারা বলেন আমরা তো দেখেছি বুজুর্গানে দিনকে তারা জামে মসজিদে যাওয়ার জন্য ফজরের নামাজ পড়ে বেরিয়ে যেতেন, সেখানে গিয়ে আবার অনেকে আছে যে বৃহস্পতিবার রাতে চলে যেতেন, ফজরের নামাজ পড়ে সেখানে অবস্থান করতেন, জুমা পড়ে তারপর সকল কাজ অর্থাৎ বাকি ইবাদত সেরে তারপর আবার ফিরে আসতেন। তো এটা ছিল সেই উম্মতের এক বিষয় যে তারা এই কাজটা করতেন। তো তিনি বলেন যে উম্মতের মধ্যে সর্বপ্রথম যে বিদাত প্রবেশ করেছে সেটা হচ্ছে জুমার নামাজে দেরিতে প্রবেশ করা। এবং অসংখ্য উলামায়ে কেরাম বিশেষত ইবনে শিহাব যুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, তিনি এভাবে বলেন যে দেখো মানুষের কত পরিবর্তন হয়ে গেছে, ইসলাম কতটা পরিবর্তন হয়ে গেছে, সকল কিছু যেন বিনষ্ট হয়ে যাচ্ছে। তখন একজন বললেন যে হুজুর সকল কিছু তো বিনষ্ট এখনও হয়নি, মানুষ তো এখনও নামাজ পড়ছে। তখন তিনি বললেন কোথায় সেটা? সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের অবস্থা কী ছিল আর আমরা এখন আছি, আমাদের কী অবস্থা? অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে ওই যুগের তিনি কম্পেয়ার করছেন যে সাহাবায়ে কেরাম যেমনটা করেছেন সেমনটা তো এখন আর নেই। তো সেটাকেই তিনি বলছেন যে সকল কিছু বিনষ্ট হয়ে গেছে, এমনকি নামাজও বিনষ্ট হয়ে গেছে। তো আমাদের কী করণীয় রয়েছে? আমরা তো জান্নাত প্রত্যাশী, সাহাবায়ে কেরাম তারা তো জান্নাতি ছিলেন, তাবেয়ী যারা ছিলেন তাদের ব্যাপারে উলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুসংবাদ দিয়েছেন। এখন আমাদের করণীয় কী? আমরা শুধু শুনবো তারা জান্নাতে গিয়েছেন, আমাদের পূর্বপুরুষরা তো এরকম ছিলেন, তাদের ইবাদত এত চমৎকার ছিল, তারা তো নামাজ কী করতেন, পাচক তো পড়তেনই, বরং সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। শোনার মধ্যে থাকলে তো হবে না, আমাদেরকে তো সেই পথ অনুসরণ করতে হবে, সেই পথে চলতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে রবের সন্তুষ্টি অর্জন করতে হবে। এর জন্য কী করতে হবে? যা বলা হচ্ছে তার উপর আমল করতে হবে। আল্লাহ পাক যারা আমরা শুনছি তাদেরকে আমল করার তৌফিক দিক, আমরা যারা এখানে আছি আমাদেরকে আমল করার তৌফিক দিক। এই মুহূর্তে কিছু দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন এবং কি চাচ্ছেন সেই বিষয়টা আমরা জানবো, যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন।
আমার নাম মোয়াজ্জেম হোসেন, জেলা জয়পুরহাট। আসলে
খুবই চমৎকার এক বিষয়, ইসলামের যে ঈমান আনার পর সর্বপ্রথম যে প্রধান বিষয় এবং এই বিষয়ের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার যে ইবাদত রয়েছে এই ইবাদতগুলোর মধ্যে হতে সর্বপ্রথম যে ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজ। তো শুনছেন, শিখছেন, পাশাপাশি আমল করতে হবে, শুধু নিজে নয়, আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সকলকে এই বিষয়ে অবগত করতে হবে। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিই। দোয়া করি যা শিখছেন যা শুনছেন তার উপর যেন আমল করতে পারেন, পাশাপাশি এই চ্যানেল যেন অন্যরাও দেখতে পারে সেই ব্যাপারেও আপনি চেষ্টা করবেন, এটাও আমরা আশা করি। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
তৌফিকুল ইসলাম, আমরা অনেকেই বসে বসে দেখতেছি আপনাদের চ্যানেলটা, অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো।
মাশাআল্লাহ, জি দেখতে থাকুন, অনুষ্ঠানটি আসলেই খুবই ভালো। এখানে ম্যানার্স আমরা শুনি, একজন ব্যক্তি জীবনে কি করা উচিত, তার আদব আখলাক কি হওয়া উচিত, সেই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠান থেকে আমরা শুনতে পারি। যে আমাদেরকে আরো একটি কল শুনিয়ে দিন। জি, আপনি পাঠিয়েছেন আপনার কল, আপনার মন্তব্য শুনেছি, তবে কথাগুলো আরো একটু স্পষ্ট হলে ভালো হতো। এরপর থেকে যখন কোনো কল করবেন, নিজের এই অভিমত ব্যক্ত করবেন, আরো একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করবেন, যাতে করে আমরা বুঝতে পারি আপনি কি বলতে চাচ্ছেন। এতটুকু বুঝতে পেরেছি আপনার অনুষ্ঠান ভালো লাগে বা নাতি রাসূল শুনতে ভালো লাগে, এটা ভালো লাগার বিষয়, একজন মুমিনের তো এগুলোই ভালো লাগা উচিত। আপনি ছোট আছেন, আজীবন যেন এই বিষয়গুলো আপনার ভালো লাগে, নাতি রাসূল শুনতে ভালো লাগে এবং ওই অনুযায়ী যেমন যেন জীবন অতিবাহিত করতে পারেন, সেই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অনুরূপভাবে করার, চলার, মানার তৌফিক দান করুক। যে আমরা কল শুনছিলাম, অনেকেই আমাদেরকে কল করেছেন এবং অনেক দর্শক শ্রোতাও আমাদের সাথে আছেন, তাদের যদি বিষয়গুলো যদি দেখি, যে একজন লিখেছেন যে খুবই মাশাআল্লাহ চমৎকার অনুষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, নাম হচ্ছে মোহাম্মদ সুহেল মিয়া। এছাড়াও আব্দুর রহমান মাদানী, তিনিও মেসেজ করেছেন যে খুবই চমৎকার অনুষ্ঠান, মাশাআল্লাহ। এছাড়া আরও অনেকে দেখছেন, এবং সর্বোপরি সবাইকে বলবো যে শুধু দেখার মধ্যে নয়, এই অনুষ্ঠানটি যে আছে খুবই চমৎকার আলোচনা হচ্ছে, আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই তিনি চমৎকার আলোচনা করছেন, শেয়ার করার মাধ্যমে অপর ইসলামী ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। যেমনটা আলোচনা হচ্ছিল যে নামাজের যে গুরুত্ব রয়েছে, ওয়াক্তের যে গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের জীবনী এবং তাদের কথার মধ্যে এই বিষয়গুলো আমরা আরও খুব সুন্দরভাবে পাই যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এক বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছিলেন যে অনেক সময় আমরা চাই যে আসলে জানতে চাই বা মনের মধ্যে এক কৌতূহল থাকে যে কিয়ামতের আলামত কী বা কিয়ামত কখন সংঘটিত হবে। তো সেই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের তো প্রথম আলামত তো এটাই হচ্ছে যে আমানত বান্দা থেকে উঠে যাবে। এরপর বলেন যে সর্বলাস্ট যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে মানুষ নামাজ ত্যাগ করবে, নামাজ ছেড়ে দেবে। যখন এগুলো প্রকাশ পাবে তাহলে বুঝে নেবে যে কিয়ামত খুব সামনে চলে আসছে, খুবই কাছে চলে আসছে। তো কিয়ামত কাছে আসাটা এটা কিন্তু ভালো বিষয়ের আলামত নয়। যদি আমরা সেই যুগের মধ্যে বসবাস করি, থাকি, চলি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো বা সুখকর কোনো বিষয় নয়। বিভিন্ন ধরনের আজাব আসবে, বিভিন্ন ধরনের ফিতনা কিন্তু কিয়ামতের মধ্যে সামনে পূর্ব মুহূর্তে আসবে। এখন আল্লাহ না করুক সেই ফিতনাগুলোর মধ্য হতে কোনো একটা ফিতনার মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে আমার অবস্থা কী হবে। তো এর থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে আঁকড়ে ধরা, বিশেষত আমানত, এরপর হচ্ছে নামাজ। যেন এই বিষয়গুলো আমরা যদি করতে পারি এবং সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কিয়ামত তলে বুঝতে হবে যে আরও বাকি আছে এবং আমরাও ফিতনা থেকে দূরে আছি। তো এর জন্য আমাদের করতে হবে কি, নিজেও নামাজ পড়তে হবে, আমার পরিবারে যারা আছে তাদেরকেও নামাজি বানাতে হবে, আত্মীয় স্বজন যারা আছে তারপরে আশেপাশে যারা আছে তাদেরকেও নামাজি বানাতে হবে। এবং কি আল্লাহ তাআলার তো হুকুমও এটাই যে তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও আগুন থেকে বাঁচো। এবং আপনিও বলছিলেন যে যদি নামাজ না পড়া হয় তো তার শাস্তি কি রয়েছে, যে ফাওয়াইলুল মুসাল্লিন, যে তার জন্য এটা যে নামাজে অবহেলা করে, অলসতা করে, তো আমরা কি সেই শাস্তি সহ্য করতে পারবো? আদৌ কখনো তো সহ্য করা সম্ভব না। এছাড়াও যে সেই আয়াত বলা হয়েছিল যে নামাজ যেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো যেন তোমাদেরকে কোনোভাবে গাফিল না করে। তো এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যারা নামাজ পড়বে না, নামাজে অবহেলা করবে, নামাজ ছেড়ে দেবে, নামাজ ত্যাগ করবে, তাদের হাসর কার সাথে হবে? তো সেখানে বলা হচ্ছে যে তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফ, এই চার ব্যক্তির কথা বলা হয়েছে ব্যাখ্যায় এসেছে, যে যারা নামাজ পড়বে না তাদের সাথে উঠবে। কেন? যে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তারা তাদের সাথে এজন্যই উঠবে, যারা নামাজ পড়ে না তারা মূলত এই চার শ্রেণীর ব্যক্তির বৈশিষ্ট্যের হয়ে থাকে। কেউ শুধুমাত্র এই জন্য নামাজ পড়ছেন যে না, রাষ্ট্র তো আমার সুন্দরভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনার ব্যস্ততায় নামাজ ছেড়ে দিচ্ছে, তো সে ব্যক্তি ফেরাউনের সাথে উঠবে। কেউ হচ্ছে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছে, এই ধরনের বড় দায়িত্ব পেয়েছে, এখন সেটা পালন করতে করতে বাস নামাজ চলে যাচ্ছে, তো তার হাসর হবে হচ্ছে ফেরাউনের যে মন্ত্রী ছিল হামান তার সাথে। এরপর হচ্ছে অনেক ধন সম্পদ সামলাতে সামলাতে, ধন সম্পদ উপার্জন করতে করতে জীবন অতিবাহিত করে দিচ্ছে, তো তার ব্যাপারে বলা হচ্ছে সে হবে কারুনের সাথে। আবার অনেকে আছে যে ব্যবসা বাণিজ্যের জন্য দৌড়াদৌড়ি, এদিকে তো ওইদিকে, এটা নয় তো ওইটা, কি করা যায় আরও ভালো, কি করা যায় আরও ব্যবসায় উন্নতি কি করা যায়, এই ভেবেতে সেই নামাজগুলো ছেড়ে দিচ্ছে, তো তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। আর যদি দেখি যে এরা প্রত্যেকে ইসলামের যে বড় শত্রু যারা ছিল, এরা প্রত্যেকে ইসলামের বড় শত্রুদের একজন, তো আমরা কেউ তো চাই না তাদের সাথে উঠতে। এও নয় যে যে মুমিন রয়েছে, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে, আখিরাতের প্রতি ঈমান আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদের সাথে হাসর হওয়া মানে এই নয় যে সেও অমুসলিম হয়ে যাবে। মূলত হচ্ছে যে যার প্রতি যার ভালোবাসা, যার প্রতি যার বৈশিষ্ট্য, আলমার উমা আমান হাব্বা, যে কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে উঠবে যার প্রতি যার ভালোবাসা রয়েছে, যার সাথে তার মিল রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়, মমিন যদি নামাজ না পড়ে, ইবাদতগুলো যে রয়েছে সেগুলো যদি না করে, জাহান্নামে তো যাবে, তবে সে শাস্তি ভোগ করে আবার জান্নাতে সে ফিরে আসবে, তবে অমুসলিমের ব্যাপারে এটা হবে না। অমুসলিম জাহান্নামে যাবে, সেটা হবে চিরস্থায়ী জাহান্নাম। এছাড়াও যদি আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের জন্য আরও যদি কি গুরুত্বপূর্ণ কিছু মাদানি ফুল দিতেন, কী করণীয় রয়েছে, এই নামাজটাকে কীভাবে হেফাজত করা যায়, এর জন্য আমাদের করণীয় কী রয়েছে, কী করলে পরে নামাজের প্রতি আমরা আরও যত্নশীল হতে পারি, আমাদের সন্তানরা যত্নশীল হবে বা পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারাও যত্নশীল হবে, এ ব্যাপারে কী বলবো?
দেখেন, কিছুক্ষণ আগে কথা চলছিল যে কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে নামাজ ছেড়ে দেবে। আর নামাজ যখন বান্দা ছেড়ে দেয়, একজন ব্যক্তি যখন নামাজ ছেড়ে দেয়, তখন ওই ব্যক্তির মাধ্যমে শয়তান যা ইচ্ছা তাই করাতে পারে, কেননা সে বাহ্যিকভাবে দেখতে মুসলমান মনে হচ্ছে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিস আছে না, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, আল ফারিকু বাইনাল মুসলিম ওয়াল কাফির আস-সালাহ।
সুবহানাল্লাহ।
যে মানুষ তো সবাই একই দেখতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে সমস্ত মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। এখানে মুমিন বা অমুসলিম এভাবে পার্থক্য করা হয় নাই। তো যখন একজন ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, তো নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ছিল ইসলামের মধ্যে, যা তাকে ইসলামের মধ্যে মুসলমান হিসেবে সবার সামনে পরিচিত করতো, এমন জিনিসটা যখন সে ছেড়ে দিছে, শয়তান এখন তার মাধ্যমে গান শোনাবে তাকে, এটার মাধ্যমে ছেড়ে দেওয়ার কারণে তাকে বলবে তুমি মদের আড্ডায় যাও, তুমি বেহায়াপনা করো। অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
ইন্নাস সালাতা,
যে নিশ্চয়ই নামাজ সেটা কি করে, ফাহেশা এবং অপছন্দনীয় কাজ যেগুলো গুনাহের যুক্ত, এমন কাজ থেকে নামাজ মানুষকে কি করে, বিরত রাখে। অতএব যদি আমরা চাই যে আমরা মুসলমান পাকাপোক্ত হয়ে যাই, আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, এক তো হচ্ছে কোরআনে পাককে বারবার পড়া, এবং কোরআনে পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কি বলতে চাচ্ছেন সেটা তাফসির অনুযায়ী বুঝতে চেষ্টা করা। কেননা মানুষ যত বেশি জানবে তত বেশি সে এটার হেফাজতের উপর গুরুত্ব সহকারে এটা
মানে নামাজটা আদায় করার চেষ্টা করবে। ঠিক তেমনই ভাবে আমাদের উচিত যে এর শাস্তিগুলো কি রয়েছে সেগুলোও সামনে রাখা, কেননা বান্দার বান্দা হিসেবে বাহ্যিকভাবে যদি আমরা দেখি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো পরামর্শ চাইতে আসছে যে ভাই আমি একটা বিজনেস করতে চাচ্ছি, ফর এক্সাম্পল জুতার বিজনেস করতে চাচ্ছি, আমার এই বিজনেস করাটা ভালো হবে নাকি মন্দ হবে, আপনি দুটো দিক উল্লেখ করবেন, হয়তো ভালো নয়তো বা মন্দ। ভালো দিক উল্লেখ করলে আপনি তাকে বলবেন যে ভাই এই জিনিসটা এভাবে এভাবে করলে আপনি বেনিফিট বেশি পাবেন, আর যদি এর কোনো মন্দ দিক থাকে মন্দ দিকটাও আপনি তুলে ধরবেন যে ভাই এই বিষয়টা যদি এই কাজগুলো থেকে বিরত থাকা যায় তাহলে আপনার ব্যবসার মধ্যে লস হতে পারে অথবা লাভ হতে পারে। আপনি দুটো দিক মানুষ স্বাভাবিকভাবে তুলে ধরে, আর এই দুটো দিক তুলে ধরার কারণেই মানুষের কিন্তু আগ্রহ জন্মায় না, এই কাজটা করলে আমি এই জিনিসটা পাবো, এই ব্যবসাটা করলে আমার এই লোকসান বা এই ক্ষতিটা হবে না, আমি আরো বেনিফিট বেশি থেকে বেশি পাবো। ঠিক তেমনইভাবে বান্দার উচিত নামাজের ফজিলত সম্পর্কে জানা, কেন ফজিলত যত বেশি জানবে তত বেশি আগ্রহ জন্মাবে না। যারা নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কেমন প্রতিদান দেবেন, আচ্ছা যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কি কি শাস্তি রেখেছেন। ঠিক তেমনই ভাবে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা আরেকটি জায়গার মধ্যে ইরশাদ করছেন, যারা নামাজে অলসতা করে তাদের শাস্তি স্বরূপ যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। অর্থাৎ নিশ্চয়ই যারা মুনাফিক তারা আপন ধারণা অনুযায়ী আল্লাহকে ধোকা দিতে চায়, অথচ তিনিই তাদেরকে অন্য মনস্ক করে মারবেন, আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর জন্য দাঁড়ায়, তারা আল্লাহকে এবং আল্লাহকে খুবই কম মানুষই স্মরণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নামাজে অলসতা যারা করে তাদের কথা বলা হয়েছে তারা মুনাফিকের মতো, তার যেভাবে মুনাফিক মানুষকে দেখানোর জন্য কাজগুলো করে যেন মানুষের চোখে আমি ভালো হয়ে যাই, তো এভাবে যারা নামাজে অলসতা করছে তারা মূলত অন্তরে এটা ধারণা করছে যে আল্লাহ আমাকে দেখছে না, মানুষ যখন আমাকে দেখছে তখন আমি ঠিকঠাক হয়ে যাচ্ছি, ফিটফাট হয়ে যাচ্ছে, কিন্তু রব তাবারাকা ওয়া তাআলা তো আমাদের অন্তরের খবর পর্যন্ত জানে, আমরা কি করছি কোথায় আছি কি করছি না সব বিষয় তো এ টু জেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে জানে। আর সেই মুনাফিকের একটা পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, তারা নামাজ আদায় করলে অলসতার সহিত নামাজ আদায় করে। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে মুনাফিকের স্থান হবে। অতএব আমাদের এই ফজিলতগুলো বা এই শাস্তিগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো এবং আমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা বললেন না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা বলেন, ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাদেরকে ভয় দেখালেন যে যেই জাহান্নামের আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। তো যখন মানুষ এটা শুনবে যে মানুষ যদি আমরা আদায় না করি নামাজ তো আমাদের জাহান্নামে যেতে হবে, অতএব তারা তখন সতর্ক হবে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি জায়গায় ইরশাদ করছেন, অর্থাৎ তাদের পর এমন অযোগ্য লোকেরা এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং শাহওয়াতের অনুসরণ করেছে, সুতরাং অচিরেই তারা গাই নামক জাহান্নামের ভয়ঙ্কর উপত্যকায় পতিত হবে, তবে যারা তাওবা করেছে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না সামান্য পরিমাণও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বলেছেন অযোগ্য ব্যক্তি, অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নেই, যে সে যারা নামাজটাকে ধ্বংস করে দিচ্ছে, নামাজটাকে কাজা করছে, নামাজকে যথাসময়ে আদায় করছে না এবং সাথে সাথে নামাজ পড়ছেও না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠোরতার কথা বলেছেন যে তাদের জন্য কী কী শাস্তি রয়েছে, তো অতএব আমাদের উচিত এগুলো স্মরণ রেখে রেখে নিজেও জান্নাতের দিকে অগ্রসর হওয়া, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা।
আমিন আমিন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এমনকি আমরা যদি আমাদের বুজুর্গানের দিন যারা রয়েছেন তারা কিন্তু সকল কিছুর মানদণ্ড এই নামাজকেই বানাতেন, যে ওই ব্যক্তির আখলাক কীরকম রয়েছে, ওই ব্যক্তির চরিত্র কী, ওই ব্যক্তি কি কারো খেয়ানত করে, সেই ব্যক্তিকে আমানতদার, তারা মানদণ্ড বানাতেন নামাজকে, সে নামাজ কীভাবে পড়ছে। তো যখন নামাজকে দেখতো যে হ্যাঁ নামাজ ঠিক আছে তো সে ব্যক্তি আমানতদার, কারণ নাম সে আল্লাহ তাআলার যে বড় হুকুম আল্লাহ তাআলার বিষয়টা সেই ক্ষেত্রে সে কোনো খেয়ানত করছে না। তার মানে হচ্ছে অন্য অন্য বিষয়গুলো, যেমন কোরআনের আয়াতেও বলা হচ্ছে যে নামাজ বাকি অশ্লীল গর্হিত এই বিষয়গুলো থেকে বিরত রাখে, তো নামাজই মানুষকে কী করে দেয়, সংশোধন করে দেয়। এমনকি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হন, তো তো তার যুগ যারা গভর্নর ছিল তাদেরকে তিনি চিঠি লেখেন, চিঠি লিখে পাঠান যে তোমরা সর্বোচ্চভাবে নামাজের হেফাজত করবে, নামাজ যথাযথভাবে তোমরা করবে, যদি তোমরা নামাজের হেফাজত করতে পারো তাহলে তোমরাও হেফাজতে থাকবে এবং পরবর্তীতে ওইভাবে তোমরাও কী করতে পারবে, রাজ্য পরিচালনা করো। আর যদি এর থেকে তোমরা কী হয়ে যাও, বিমুখ হয়ে যাও, নামাজ ছেড়ে দাও, তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। এমনকি হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্ট ভাজন যারা রয়েছে, আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা রয়েছে তাদের ব্যাপারে বলা হচ্ছে এবং আল্লাহ তাআলার শত্রু কারা রয়েছে তাদের ব্যাপারেও বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রিয় ভাজন সন্তুষ্ট ভাজন হচ্ছে তারা যারা নামাজ আদায় করে এবং রোজা রাখে। আরও একটির কথা বলা হয়েছে, তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, তারা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট ভাজন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং যারা এই কাজগুলো করে না তারা হচ্ছে আল্লাহ তাআলার শত্রু। অথচ দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শত্রু শুধু যারা অমুসলিম যারা রয়েছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরমভাবে বিরোধিতা করেছে, আল্লাহ তাআলার হুকুমগুলোকে যারা প্রত্যাখ্যান করেছে, পিঠ পিছে নিক্ষেপ করেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আদুবুন শত্রু শব্দটা ব্যবহার করেছেন। আর এখানে নামাজ রোজার ব্যাপারে বলা হচ্ছে। তবে এখানে উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা শত্রু মূলত অমুসলিমরাও, তবে যেহেতু নামাজ না পড়ার কারণে ওই যে কিয়ামতের দিন তারাও তাদের সাথে উত্থিত হবে, তাদের সাথে তাদের হাসর হবে, তো এই জন্য বলা হচ্ছে। তো আমরা তো কেউ চাইব না ওই দিন, দুনিয়াতে যদি দেখি না যে অমুক ব্যক্তির কোনো গুমর ফাঁস হয়ে গেছে, তার দুর্নীতি বলি, অনৈতিক কাজ বলি, সেগুলো ফাঁস হয়ে গেছে, মানুষ জেনে যাচ্ছে, তখন সে আগে থেকে একটা স্ট্যাটাস দিবে, একটা পোস্ট দিবে যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এক দুইবার হয়তো চলেছে বা তার সাথে একটা তার সম্পর্ক আছে, পরিচয় আছে, সবার আগে পোস্ট দিয়ে এটা জানাতে চাইবে যে ওই ব্যক্তির সাথে কোনো ধরনের এইসব কাজ আমি কি নেই, জড়িত নই। তো কিয়ামতের দিন সেটা আমরা কিভাবে মেনে নিতে পারবো, বা আমরা চাইবো যে ওই দিন ওই ব্যক্তিদের সাথে আমাদের উঠানো হোক, তাদের সাথে বোঝানো হোক যে তাদের সাথে আমাদের একটা মিল ছিল, এটা তো আমরা কেউ চাইবো না। তাই জন্য আমাদের করণীয় হচ্ছে নামাজ যথাযথভাবে আদায় করা। আমাদের বুজুর্গানের দিন যারা ছিলেন, যদি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার জীবনে দেখি, তার ব্যাপারে তো এসেছে যে ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। অনুরূপভাবে আব্দুল কাদির জিলানি বড় পীর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা, তার ব্যাপারেও এসেছে। এবং আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার জীবনের মধ্যে পাওয়া যায় যে তার পাশে এক অমুসলিম ছিল, বসবাস করত পাশের বাড়িতে। তো যখন তিনি চলে যান কয়েদখানায় বা আফাত গ্রহণ করেন, তখন ওই অমুসলিমের ছেলে তার বাবাকে বলল যে ওই বাড়ির ছাদে একটা খুঁটি ছিল, সেই খুঁটিটাকে এখন আর দেখা যায় না। তখন সেই ব্যক্তি বলল যে সে তো খুঁটি ছিল না, সেটা তো খুঁটি ছিল না, সে ছিল ইমামে আজম আবু হানিফা, যিনি রাতের রাত জেগে জেগে ইবাদত করেছেন। তো তাদের ইবাদত ছিল ওই রকমের, তাদের নামাজ ছিল ওই রকমের, যার কারণে তাদের এই ফজিলত, এই মাহাত্ম্য, এই মর্যাদা আমরা পাই। এবং অসংখ্য বুজুর্গানের দিন একজন ব্যক্তির জীবনী পড়ছিলাম কিছুদিন আগে, হাজরত সাইয়েদুনা আমির বিন আবদুল্লাহ আত-তামিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নিজের জীবনকে তিনটি কাজের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এক তো হচ্ছে মানুষদেরকে শেখানো, তালিম ও তাদরিস, দ্বিতীয়ত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তৃতীয়ত হচ্ছে ইবাদত। আর এই কাজগুলোর মধ্যেও তিনি ইবাদতে লেগে থাকতেন, এত কিছু করতেন, জিহাদে যাচ্ছেন, তো সেখানে যাওয়ার সময় ঘুমানোর জন্য সময় দেওয়া হয়েছে, সেই সময়টার মধ্যেও তিনি ইবাদত করতেন রাত জেগে 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 জেগে। এবং কি তার সাথে যারা, তার দলে যদি কেউ থাকতে চাইতো, তাহলে তিনি শর্ত দিতেন যে এই শর্তগুলো যদি আপনারা মেনে নেন তাহলে আপনারা আমার দলে আসেন। শর্ত কি? যে আপনারা যাবেন, আপনাদের খিদমত আমি করব, আপনারা যাবেন, এর মধ্যে যে নামাজ হবে, নামাজের আজানগুলো আমি দিব, আপনারা যাবেন, আর আপনাদের যাওয়ার পর আপনাদের যে খরচ যেটা রয়েছে, এই খরচের সকল দায়িত্ব আমার উপর, সকল মেয়েকেই তিনি নিজের জন্য নিয়ে নিতেন। তো তাদের জীবনই এরকম ছিল। তো আমরাও ওই নামাজকে গুরুত্ব দিই, এই নামাজ মুয়াজ্জিন পাচক তো আমাদেরকেও ডাকে, পাচক তো আমাদের কানেও আসে, হাইয়া আলাসলা, হাইয়া আলাসলা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো আমরাও শুনতে পাই। তবে আমাদের করণীয় হচ্ছে সেই ডাকে সাড়া দেওয়া, মসজিদে যাওয়া, এবং পর্দানসীন যে সকল মা বোন আছেন তাদেরও উচিত হচ্ছে যথাসময় নামাজটা পড়া। আমাদের সাথে মুবারক ভাই আছেন, এই মুহূর্তে মুবারক ভাই থেকে আরও একটি কালাম আমরা শুনবো। এই মুহূর্তে দর্শক শ্রোতা যারা আছেন অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন, একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন। দর্শকদের উদ্দেশ্যে।
ডেকে নানা প্রিয় তুমি মদিনাতে ডেকে
প্রিয়
آبائے مدینہ تے.
الحمدللہ যে এই চ্যানেল হচ্ছে ওই চ্যানেল যেখানে আপনাকে ইশকে রসুল শেখাবে, যেখানে আপনাকে ইবাদত শেখাবে, ইবাদতের কী মর্মার্থ রয়েছে, ইবাদত কীভাবে করতে হবে, বুজুর্গানে দিন কীভাবে করেছেন, তারা কীভাবে চলেছেন, সেই বিষয়গুলো আপনাকে শেখায়. তো এরই ধারাবাহিকতায় অনুষ্ঠান চলছে. আর আজ আমরা শুনছি নামাজ যে গুরুত্ব রয়েছে, নামাজের যে অক্ত রয়েছে, এর প্রতি যত্নশীল হওয়া, নামাজের প্রতি যত্নশীল হওয়া. এবং এর উপর যদি যত্নশীল আমরা না হই, গুরুত্ব আমরা না দিই, ক্ষতিটা কিন্তু আমাদেরই দিন শেষে হবে. কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই, আর এটা আমাদেরকে করতে হবে, পালন করতে হবে. দুনিয়ার অনেকের হুকুম আমরা মানি আর মানতে বাধ্য হয়ে যায় যে নয়তো আমার চাকরি থাকবে না, নয়তো আমার ব্যবসা ঠিকবে না, এই কাজটা না করলে এই এলাকায় থাকাই যাবে না. অনেক সময় আমরা বাধ্য হয়ে অনেক কাজ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি তো দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সকল কিছু দিয়েছেন. এবং আল্লাহ তাআলা এও বলেছেন যে হায়াত ও মত হচ্ছে পরীক্ষার জন্য. পরীক্ষার সময়টা চলছে আমাদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে পরীক্ষার একটা সময়। এই সময় হয়তো অনেক কিছু আমরা দেখব না, অনেক কিছুই আমরা বুঝবো না, বা অনেক সময় আমরা বলি আচ্ছা এটা তো করেছি আর ফলাফল তো পাইনি, তো ফলাফল পাওয়ার তো সময় এটা না, এটা তো পরীক্ষা চলছে, পরীক্ষার রেজাল্ট তো পরে আসবে, যখন আমরা পৃথিবী থেকে বিদায় নিব, আসরের ময়দানে আমরা উত্থিত হব, তখন রেজাল্টটা আমরা দেখব যে আমরা কী করে এসেছি, কী নিয়ে গিয়েছি। তো এর আগে আমাদেরকে কী করতে হবে, প্রস্তুতিটা নিতে হবে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসলে এই নামাজ নিয়ে যারা অবহেলাটা করেছে তাদের এরকম এরকম শাস্তি হচ্ছে। এক ব্যক্তির ব্যাপারে যে সে তার বোনকে কবরস্থ করেছে, দাফন দিয়েছে, দাফন দেওয়ার পর যখন বাড়িতে এসেছে, আসার পর দেখে যে মূল্যবান এক সম্পদ বা টাকা পয়সা যে থলে যেটা ছিল এটা কবরের মধ্যেই পড়ে গিয়েছে। তো আবার সেখানে যান, কবর উন্মুক্ত করে খোলার পর যে ভয়াবহ অবস্থা সেটাকে আবার বন্ধ করে চালু দৌড়ে আসে মায়ের কাছে যে আমি এরকম এরকম দেখেছি, আমার বোনের আখলাক আমল কী ছিল। তখন তার মা বলে যে তোমার বোন নামাজে অবহেলা করত। তো নামাজে অবহেলা করাটা এত কঠিন একটা বিষয়, অনেক সময় এটা প্রকাশ পেয়েছে। যদি আমরা দেখি যে আব্দুল মালিক বিন মারওয়ান উমাইয়া যে খেলাফত ছিল তার মধ্যে প্রসিদ্ধ যে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার কাছে এক ব্যক্তি দৌড়ে আসে, এসে বলে যে আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ, আমি এরকম কাজ করেছি, আমি মুক্তি পাবো না, আমি নাজাত পাবো না, আমি ধ্বংস হয়ে গেছি। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে বলে যে তুমি এমন কি কাজ করেছো সেটা কি জমিন আসমান থেকে অনেক বড়? সে ব্যক্তি বলল হ্যাঁ, সেটা জমিন ও আসমান থেকেও বড়। তখন তাকে বলল যে জমিন আসমান থেকেও যদি বড় হয় সেটা কি লৌহ কলম সেটার চেয়েও বড়? বলে হ্যাঁ, সেটা লৌহ কলমের চেয়েও বড়। তখন তাকে বলা হলো সেটা কি আরশের চেয়েও বড়? বলে আমার যে অপরাধ, সেই অপরাধ আমি করেছি, আমার যে এখন যে বোধ হচ্ছে, অপরাধ বোধ, আমি যেমনটা ভাবছি সেটা আরশের চেয়েও বড়। সর্বশেষ আব্দুল মালিক বিন মারওয়ান তাকে বলল সেটা কি আল্লাহ তাআলার রহমতের চেয়েও বড়? এটা যখন বলল সে ব্যক্তি অঝোর নয়নে কাঁদতে লাগলো, সে বুঝতে পারলো যে আমি যাই করেছি কিনা সেটা কখনো আল্লাহ তাআলার রহমত এটাকে ওভারকাম করতে পারে না। আল্লাহ তাআলার রহমত তো অনেক বড়, অনেক দয়ালু আল্লাহ পাক। কেমন দয়ালু বনে ইসরায়েলের সেই ব্যক্তি যে 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল, তাওবা করবে, যাবে, যাচ্ছে রাস্তার মধ্যে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা কী করে দিয়েছেন, মাফ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা এত দয়ালু, যখন তাকে বলা হলো যে আল্লাহ তাআলা রহমতের চেয়ে বড়, তো অর্জুন নয়নে কাঁদতে লাগলো। তখন তাকে বলা হলো তুমি কাজটা কী করেছো সেটা তো বলো। তখন সে বলল যে আমি কাফন চুরি করেছি, মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে যে কাফনের মাধ্যমে, কবর খনন করে সে কাফনগুলো চুরি করেছি। তো এই কাফন চুরি করতে গিয়ে আমি কিছু ঘটনা দেখেছি, কিছু বিষয় দেখেছি। তখন সেই বিষয়গুলোর মধ্য হতে 4 নম্বর যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, যে বলা হচ্ছে একজন ব্যক্তির যখন আমি কবর খনন করি, খোদাই করি, দেখি যে সে আগুনের মধ্যে উলট পালট হচ্ছে, গড়াগড়ি করছে, আর ফেরেশতারা তাকে শাস্তি দিচ্ছে, প্রহার করছে।
যখন আমি পালিয়ে আসব, দূরে চলে আসব, তখন আমাকে ডাক দিয়ে বলা হলো যে পালিয়ে যেও না, শুনো কথাটা, তাকে শুনে যাও যে তাকে শাস্তি কেন দেওয়া হচ্ছে। তখন আমাকে বলা হলো যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে বেনামাজির কারণে, সে নামাজ আদায় করতো না। তো দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বান্দার জন্য উদাহরণ হিসেবে এই বিষয়গুলো ঘটিয়েছেন, দেখিয়েছেন, যেন বান্দা সতর্ক হয়ে যায়, যেন বান্দা সাবধান হয়ে যায়। অনুরূপভাবে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলের জীবনের মধ্যে একটি ঘটনা এসেছে যে এক ব্যক্তি তার কাছে তাওবা করল, যখন তার গুনাহ সে বর্ণিত বর্ণনা করছিল যে সে কী কী গুনাহ করত, তন্মধ্যে হতে একটা গুনাহ ছিল সে কাফন চুরি করত। যখন কবর খনন করা হলো সে বলছিল যে আমি দেখছি যে সে হচ্ছে আগুনের মধ্যে গ্রেফতার, ফেরেশতারা তাকে বিভিন্ন ধরনের শিকল পরিয়ে রেখেছে, সে জাহান্নামের আগুনের মধ্যে আছে। তো তাকেও যখন বলা হলো যে কী কারণে এই আজামের মধ্যে লিপ্ত রয়েছে, তো তাকেও একই উত্তর দেওয়া হলো যে ব্যক্তি হচ্ছে বেনামাজি, নামাজ যথাসময় আদায় করতো না। তো এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে দুনিয়াবী যে কষ্ট রয়েছে, যে দুঃখ রয়েছে, সেগুলো কিন্তু আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমাদের শরীর এতটাই নাজুক, মশার কামড় পর্যন্ত আমাদের সহ্য হয় না। চোখের মধ্যে যদি সাধারণ একটু কোনো কিছুর আঘাত লাগে, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, চোখ আমরা মালিশ করতে থাকি যে এই ব্যথা থেকে কোনোভাবে নাকি বেরিয়ে আসা যায়। তো অন্ধকার কবরে যখন আমরা যাব, তো সেটা কিভাবে আমরা সহ্য করতে পারি? অনেকের মধ্যে এরকমও খালিদ ভাই পাওয়া যায় যে কবরের যে আজাব রয়েছে, শাস্তিটা রয়েছে, অনেকেই আবার মানতে চায় না যে এটা না নেই। তবে কোরআনে পাকের মধ্যে কিন্তু এ ব্যাপারে আয়াত এসেছে, কবর যারা নাফরমান রয়েছে তাদের শাস্তি কিন্তু হবে, যে আল্লাহ তাআলাকে যারা অমান্য করে, যারা আল্লাহ তাআলাকে মানে না, তো তাদের ব্যাপারে এসেছে যে তাদেরকে এই মৃত্যুর পর তাদের নিকট কবরে আজাব পেশ করা হবে, হ্যাঁ, সকাল সন্ধ্যায়, এবং যে এরপর যে কেয়ামতের পর বিচার হওয়ার পর প্রকৃত যে আজাব সেটা হবে। তো এটা অমান্য করা, ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই যে বাস মরে গেলাম তো বেঁচে গেলাম, এরকমটা ভাবার কোনো সুযোগ নেই। যেমনটা আমরা জানছিলাম যে বুজুরগানে দিন তারা এগুলো চোখে দেখেছেন এবং তারা এগুলো বর্ণনা করেছেন। তো এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে গেঁথে নিতে হবে যে আমাদের ও শক্তি নেই যে আমরা কবরের আজাব, আমরা কিয়ামতের পর যখন বিচার হবে, জাহান্নামে করা হবে, পাঠানো হবে কোনো ব্যক্তি যদি চলে যায়, সেগুলো সহ্য করার মতো ক্ষমতা আমার আছে, আমার নেই। এর জন্য আমাদেরকে নামাজের প্রতি আরও যত্নশীল হতে হবে, নামাজের প্রতি আমাদেরকে আরও গুরুত্ব দিতে হবে, যেন আমরা নামাজটা যথাযথ আদায় করতে পারি। নামাজের যে বিধানগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলো যেন সুন্দরভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবাই কেরাম যেভাবে করেছেন, বুজুরগানে দিন তাবেয়ী তারা যেভাবে করেছেন, এবং তারা যেভাবে নামাজটা পড়েছেন, এখানেও একটা কিন্তু বিষয় যে অনেক সময় অনেক কিছু আসে যে এইভাবে নয় এভাবে, এটা না। আমরা তাদের জীবনে অধ্যয়ন করি, সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, সাহাবায়ে কারামকে কারা দেখেছেন, তাবেইন যারা আছেন তারা দেখেছেন, তাবেইনদের মধ্যে শ্রেষ্ঠ যে সকল ব্যক্তি আছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কীভাবে বলেছেন, তো সেভাবে যেন সেই অনুযায়ী আমরা কী করি, নামাজটা পড়ি। আর বুজুরগানে দিন যারা রয়েছেন, সালেহীন যারা রয়েছেন, তাদের পথ অনুসরণ করার কথাও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। তো তাদের পথ অনুসরণ করার একটি বিষয় এটাও রয়েছে, তারা যেভাবে আমলগুলো করেছেন সেভাবে আমলগুলো করা। তো আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে সুন্দরভাবে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়।